তোমার হুঁশ নাই? উমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে আর আমরা যেখানে বসে বসে ওয়াজ শুনি, এটা হলো রহমতের সাগর। জোরে কোন কিছু সাগর, সেখানে তোমার এক পেয়ালা রহমতের দরকার আছে? তুমি অযথা সালাম দিবার চাও কেন? এতবারে আমরা নিচ্ছি না, তোমার উচিত হলো চুপ করে বসে যাওয়া। উমর ফারুক দেখতেছে ওসমান গনি যে খেবা খেপছে। আল্লাহ নবী বলেছেন আমার যত সাহাবি আছে তার মধ্যে সবচাইতে নরম মানের সাহাবি আবু বকর ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ, এত নরম সাহাবি নবীর আর কেউ ছিল না। একজনের নাম কি? হযরত আবু বকর, আর দুই নম্বর কেডা? সেই মানুষ খেপে গেছে ভাই। উমর ফারুক সমস্ত সাহাবির দিকে তাকায়াত আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে ওসমান গনি কাঁপতে কাঁপতে বসে গেছে। কোন সুবহানাল্লাহ, উমর ফারুক বললেন না বাবা ওসমান বা ভাই ওসমান তুমি বসো তুমি বসো, এ কথা বললেন না, শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। আমি উমর, তোমাদের আমির থাকা অবস্থায় তুমি ওসমান কেন দাঁড়াইছো? ওসমান বুঝতে পারছে আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার আমির যেখানে আছে আমি কেন ভুল ধরেছি, কাঁপতে কাঁপতে বসে গেছে। এখন আমি জানতে চাই এই কোরআনের ক্ষমতা আছে না নেই? যে কোরআনের আয়াত শুনলে ওসমানের মতো ব্যক্তি কাঁপতে কাঁপতে বসে যায়। ওয়াজ বাদ দিয়া বেদুইন সাহাবির কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান এটা এই জন্যই বলতেছি, ওমর ফারুক শুধু বক্তা ছিলেন না, এই মুহূর্তে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। বেদুইন সাহাবির কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান তোমার উচিত ছিল চুপ করে বসে, আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা শোনা, কিন্তু তুমি কেন সালাম দিতে গেলে? এখন তুমি সালাম দিবার কারণে ওসমান খেপে গেল আর আমার ওয়াজটা বন্ধ করে তোমার কাছে আসতে হলো। বেদুইন সাহাবি বলে, আমিরুল মুমিনিন, আমি এই মাহফিলের ভিতরে মসজিদের ভিতরে ওয়াজ শোনার জন্যে ঢুকি নাই, আমি আপনাদের সবাইকে একটু ওয়াজ শোনাতে চাই। কি শোনাতে চাই? সমস্ত সাহাবিরা খালি কাঁপতিছে। এবারটা কয় কি রে? হ্যাঁ, উমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে তারে নামায় দেয়া, তোর ওয়াজ শোনার টাইম আছে কি কন? এখানে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা সাইদি সাহেব আসে, শুধু বাংলাদেশ না ওয়াল ওয়ার্ল্ডের মধ্যে অত বড় বক্তা কমই আছে, ঠিক কিনা বলেন ভাই? সেই বক্তা যদি ওয়াজ করে আমরা তার বিরুদ্ধে বহু বলতে পারি। তারপরে যদি মাইকিং হয় গুরুদাসপুরে, সাইদি সাহেব আজকে এখানে ওয়াজ করতে আসতেছে, এই কয় লোক একটু ওয়াজ করবার চাই, আপনারা কি আমাকে চান্স দিবেন? কয় যতই ওয়াজ করেন পরে আসেন, এ সময় মরতে না। ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে সেখানে বেদুইন সাহাবি বলতেছে, আমি তো ওয়াজ শুনতে আসি নাই, আমি একটু আপনাদের ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবি খেপে গেলে, রে মিয়া কি মুখে আসে আর কি বলো? ওমর ফারুক কোরআন থেকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবি বসে গেছে। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, ভাইজান আমার কোনো আপত্তি নাই, বরং আমি তোমার ওয়াজ শুনতে চাই। এই নবীর সাহাবীরা তোমরা কি আপত্তি করো? বলে না, আপনি আমির হয়ে যদি ওয়াজ শুনতে চান আমাদের আর কারো আপত্তি নাই। এবার বেদুইন সাহাবি মেম্বরের কাছে দাঁড়ায় আল্লাহর শুকরিয়া নবীর প্রতি দরুদ শরীফ পড়ে তিনটা ওয়াজ করলেন। এক নম্বর ওয়াজ হলো, ইন্নি ওহেব্বুল ফেতনা, আমি ফেতনাকে মহব্বত করি, ভালো না খারাপ? দুই নম্বর ওয়াজ হলো, একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। তিন নম্বর ওয়াজ হলো, আশহাদু মা আলাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সমস্ত সাহাবীরা রাগে কাঁপতেছে, রাগে কিন্তু অনেক সময় মানুষ কাঁপে। আমরা নবীর সাহাবি থাকতে আর এই বেটা এই ওয়াজ করলো, আমি ফেতনাকে মহব্বত করি, আমি না দেখা জিনিসকে সাক্ষী দেই, আমি হককে পছন্দ করি না। আপনারা বলেন এই ওয়াজগুলো আপনারা শুনবেন? সমস্ত সাহাবি যখন খেপে গেছে, ওমর ফারুক নিজেও খেপে গেছেন, কারণ সমস্ত সাহাবির চাইতে ওমর ফারুকের রাগ বেশি না কম। বাজান রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটার চেহারা লাল হয়ে গেল, কিন্তু নেতা হওয়ার কারণে রাগকে সেক দিলেন। নেতা হওয়ার পরে অনেক সময় অনেক কিছু সেক দিতে হয়, ঠিক কিনা বলেন? একজন নেতা একেবারে সাধারণ ব্যাপার নয়, নেতার অনেকগুলো গুণ থাকতে হবে, তার মধ্যে একটা গুণ হলো রাগকে সেক দেওয়া। ওমর ফারুক নিজের রাগকে সেক দিয়া বেদুইন সাহাবিকে বলতেছে, ও ভাইজান ওয়াজ করতে বলেছি,
তাই বলে এমন বকওয়াস ওয়াস করা যায় না, মুসলমান হয়ে নবীর সাহাবি হয়ে এমন ওয়াস তুমি কেন করলে ভাই?
যেরকম বর্তমানে মমতাজ পাগলি কয়, আগে করো রে মোনাখেরের কাজ,
ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবি না।
পাঁচ অক্ত নামাজের দরকার নাই, দিলের নামাজ নাকি আসল নামাজ, নাউজুবিল্লাহ জোরে কন। এ ওয়াজটা যদি এখানে কোনো বক্তা করে যে এতদিন পাঁচ অক্ত নামাজ পড়েছেন এখন থেকে তিন অক্ত পড়লেই চলবে, ওয়াজ শুনতে নতুন মনে হবে, কিন্তু বক্তা কেউ ছাড়বি ভাই?
ওমর ফারুক বললেন স্ক্রু ঢিলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলকে আমি জেলখানায় বন্দি করব তিন দিনের জন্য, জোরে কন কয়দিন?
যদি এর মধ্যে পাগলামি সারে তাহলে ছাড়িয়ে দিব, আর যদি পাগলামি না সারে একুশ দিন পর তার ফাঁসি দেওয়া হবে।
এই নিয়তে বেদুইন সাহাবিকে কারাগারে বন্দী করে ওমর ফারুক সমস্ত সাহাবির কাছ থেকে বিদায় নিলেন। ভাইজান সেদিন রাত্রিবেলা ওমর ফারুক বাড়িতে ঢুকেই তার বিবিকে বলতেছেন, হে আবদুল্লাহর মা, ওমর ফারুকের একটা ছেলে আছে, নাম কি
আবদুল্লাহ, নামটা ভালো না খারাপ? আজকে আমরা অনেকে আবদুল্লাহ চয়েস করি না। আমার এক ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে ছেলে, তার বয়সে আমার একদিন কইল, হুজুর আপনি তো মৌলানা মানুষ একটা নাম রাখেন। আমি বললাম আবদুল্লাহ, কই না এই ডবল মডেল ওটা চলবি না, একটু রাঙে আসছে, ভালো নাম তোর নাই। কয়েকদিন পরে দেখলাম ওই ছেলের নাম রাখছে, আমি বলি কী নাম, কয় রকি, ভালোই নাম রাখছে, এটা আপ টু ডেট নাম। দেখতেছেন না বর্তমান যুগে আমাদের যুবকের ব্যাসাইজ, চার বছর আগে একটা গান গাইলো আকাশেতে লক্ষ্য তারা, সাত কিন্তু একটা রে, সাত কয়টা, গানটা কোরআনের মধ্যেও আছে, সুবহানাল্লাহ। কোন
সুম্মার জি ইল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া আসির ওয়া লাকাদ যায়্যান্না সামাআদ দুনিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইলে তুমি লক্ষ লক্ষ তারকা দেখবা, সাত কয়টা,
গান কি ভুল কইছে না ঠিক কইছে? এরপরে আবার গান গাইলো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো, আঁচল দিয়া মুখ ঢাকার কথা কোরআনে আছে। আমাদের ছেলেরা সেই ভালো গানটাই গাইলো ভাই, তারপর তারপরে আবার একটা গান গাইলো, আসসালাম আলাইকুম বিয়ান সাহ, অর্ধেক ভালো অর্ধেক খারাপ,
কারণ সালামের কথা কোরআনে আছে, সালাম আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কারে দেওয়া লাগবে এইটা ভুল করছে, দেওয়া লাগবে ইমাম রে, দেওয়া লাগবে মুনশি রে, দেওয়া লাগবে মুয়াজ্জিন, দেওয়া লাগবে বাপ মা, কিন্তু বাদ দিয়ে দিছে বিয়ানুক, তাও তো অর্ধেক ভালো অর্ধেক খারাপ ছিল। এরপরে আবার শুরু করছিল, ফাটা যায় ফাটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। গানের দিক দেখি আস্তে আস্তে ছেলেরা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে? পোশাকের দিক দিয়ে পাঁচ বছর আগে আপনার একটা ফুল প্যান্ট দেখছেন, উপর দিকে ঢিলা নিচের দিকে টাইট, নাম দিয়েছিল পায়জামা প্যান্ট, তারপরে আবার দেখলাম উপর দিকে টাইট নিচের দিকে ঢিলা, নাম দিয়েছিল বেল বটম, এখন আবার দেখতেছি টাইট টু টাইট হাইরে টাইট, নাম দিয়েছে স্কিন প্যান্ট, যেটা পরে আর বসা যায় না, ওরা খাড়া হয়েই পেশাব করে, জোরে কোন ঠিক কিনা? দিন দিন আমাদের ছেলেদের চরিত্র ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এজন্য ওয়াজ করতে আমি বলে থাকি, আগামী শনিবার স্কুল ভিজিট করবে টিও সাহেব, হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাইব 11টার সময়, হেড স্যার স্কুল খুঁজে দেখতেছে একটা ছেলে দুষ্ট নাম কালু, কইছে খবরদার শনিবার আসিস না, পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন থেকে আরো কালুরে, কইছে শনিবার আসিস না, ও শনিবারে সবার আগে স্কুলে আইছে, আইসা থেকে দরজা খোলে নাই, ও জানলা দিয়ে ক্লাস ছয়ে পড়ে ঢুকছে, সিট বেঞ্চের নিচে শুয়ে আছে, 11টার সময় ওই ক্লাসে টিও ঢুকে বলতেছে, এই ছেলেরা এই মেয়েরা তোমাদের শিক্ষক তোমাদের পড়ায়? বলে হ্যাঁ খুব ভালো পড়ায়। তাহলে বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? উত্তর শুধু টিও জানেন, উত্তর হবে নদী। উত্তর কি হবে? এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা, নদী এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে, ঠিক কিনা বলেন? টিও বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে, জিনিসটা কি কও? এক রোল পারে না, দুই রোল পারে না, তিন রোল পারে না, কেউ তখন পারতেছে না। হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে, এই প্রশ্ন তো আমি জীবনে শুনি নাই, আর আমার ছাত্ররা কোত্থেকে উত্তর দেয়? কেউ যখন পারতেছে না, সিট বেঞ্চের নিচের কালু ওখান থেকে মাথা বের করে বলতেছে আমি পারবো স্যার।
হেড স্যার কয় সর্বনাশ, যে বেটা লেখাপড়ায় করে না শুধু পাগলামি করে ও কেমনে পারবে, আমার ভালো ছাত্র ছাত্রী যেখানে পারতেছে না ও কেমনে পারে? ওরে নিষেধ করছিলাম, আইলো কেন্দ্রে টিও বলতেছে এই বাবা তুমি যদি পারো তো নিচে কেন, বের হও বের হও, চাইরা চুলা বের হয়েছে। টিও বলতেছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? বলে খুব সহজ স্যার। হেড স্যার কয় সহজ, কেউ পারতেছে না, বেটা কই সহজ,
কেউ বলতেছে সহজ তাহলে বলো, কালু বলতেছে এটা হলো মাথার চুল,
টিও চুমকে উঠছে সর্বনাশ, আমি জানি নদী আর এই বেটা কই চুল,
একটু নিচে নামলি চোখের ভুরুপ, একটু নিচে নামলি মোস, একটু নিচে নামলি দাড়ি, একটু নিচে নামলি সিয়ারি, হেড স্যার জোর হাত করে বলতেছে বাবা কালুরে আর একটু নিচে নামিস না, যদ্দূর পর্যন্ত নামছিস বাবা এখনো ভদ্র সমাজে বলা যায়, কাপড়ে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা আর নিচে নামিস না। আমাদের যুবকেরা নামতে নামতে ফাটা যায় নামতে নামতে খাড়া হয়ে পেশাব করা শুরু করছে, এই যুবকদেরকে আরো নিচে যদি নামতে দেন এ সমাজ একদিন ধ্বংস হবে, ঠিক কিনা বলে? তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি বাপ জানেরা, এই মুহূর্তেই ভালো হওয়া লাগবে, হাশরের ময়দানে কোনো বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব লাগবে না, তোমার যৌবনকালের হিসাব দিয়া তুমি জান্নাতে চইলা যাও। এ হাদিস দ্বারা বোঝা যায় যৌবনকালটাই আল্লাহর কাছে ওয়াকফ করে দেওয়া লাগবে, জোরে কন, ঠিক কিনা ভাই? যে আওয়াজ করতেছিলাম ওমর ফারুক বেদুইন সাহাবিকে কারাগারে বন্দি করে রাত্রিবেলায় তার বউকে ডাকতেছে, কি বলে? আবদুল্লাহর মা। আমরা এরকম ডাকি না, নিজের বিবিকে নাম ধরে ডাকি নাকি? নিজের একটা ছেলে থাকলে, বড় ছেলে মেয়ে হোক যেটাই হোক, ফাতেমার মা কিংবা আবদুল্লাহর মা, আর কতকগুলা মডার্ন মডার্ন বউক নাম ধরে ডাকে, রোকেয়া, রহিমা। ও বউ আর বলতেছে এসটি এসটি, তারপর হা করে কয়, কারণ মুখের উপরে যে ঠোঁট পালিশ দিছে এখন যদি আসতে যে কভার যাইলে আবড়া থাবড়া হয়, এজন্য ফাঁক করে এসছি, আরে একটু জলদি আসো না, আরে বাবা যাচ্ছি তো, স্বামীকে আবার বাবাও কয়। এগুলো নাকি মডার্ন ভাষা, তোরে কন কি ভাষা রে আল্লাহর বান্দারা? এভাবেই ডাকতে হয়। উমর ফারুকের জীবনী থেকে পাওয়া গেছে, তার বিবিকে ডাকতেছে আবদুল্লাহর মা, বিবি বলতেছে স্বামী গো কি বলতে চান? বলে আমার পেটে একটু ক্ষুধা লাগছে, অর্ধ পৃথিবীর খলিফার পেটেও ক্ষুধা লাগছে, কারণ সুবহানাল্লাহ তড়ি ঘড়ি কি খাবার দেওয়া যায় না, সঙ্গে সঙ্গে সামনে খাবার দিছে জবের আটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া। আমাদের মতো মৌলবিদেরকে যেমন তেমন খাবার দিলে আমরা খুশি না বেজার, অর্ধ পৃথিবীর খলিফার সামনে জবের আটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া। ওমর ফারুক মুচকি হাসি দিয়ে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। যখন আল্লাহর রিজিক সামনে আসে এ দোয়া পড়ার দরকার আছে না নাই? ওমর ফারুক দোয়াটা পড়ে বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া নিয়া যখন মুখে দিতে যাবেন, এমন সময় কে যেন বলতে, সুমর রে তোমার পেটে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছ, কিন্তু যাকে কারাগারের মধ্যে বন্দি করে রাখছো সে খাইছে কিনা একটা বার খবর নিস। নেতা কারে কয় রে মুসলমান, ইসলামী আদর্শের নেতা কারে কয়, কে যেন দূর থেকে বলতেছে তোমারে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছ, যারে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা আবার খবর নিছো। ওমরের হাতটা থরথর করে কাঁপতেছে, রুটির জায়গায় রুটি পড়ছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল, এটা টোপলা করে গভীর রাতে হযরত ওমর যাকে কারাগারে বন্দি করেছে তার দরজায় গিয়া এতিমের মতো ডাকতেছে, ভাইজান এই যে তোমার জন্য খাবার আনছি রে ভাই। বেদুইন সাহাবী মুসকি হাসি দিয়া বলতেছে, নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। মারাত্মক একটা কথা বলেছে, নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে। আমাকে বাংলাদেশের নেতাকের সাইজ দেখছে, বুক এক জায়গা, পেট এক জায়গা, এক জায়গা বুক এক জায়গা পেট, দুই নেতা যদি কোলাকুলি করবার চায় জীবনেও বুক ঠেকাবার পারবে না ভাই, কারণ দুই পেট লাগার পরে মাঝখানে দেড় হাত ফাঁক হয়ে যায়, কয় হাত ফাঁক হয়, কারণ দুই পেট লাগছে তো বুকের সঙ্গে বুক ঠেকান খুবই কঠিন। ওমর ফারুক চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আইলেন, নিজের ঘরে যখন ঘুমাইতে চাচ্ছেন এমন সময় বিবি বলতে যে স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক চমকে বললেন, তুমি তো আমারে খাবার দিছ। বলে, আমি আপনারে ছাড়া কোনোদিনও খাই না, আর আপনারে খাবার দেওয়ার পরে আমি দূরে বসে আপনার খাওয়াটা দেখি কন সুবহানাল্লাহ। ওমর ফারুকের বিবি বলতে যে স্বামী রে, এত বছর হলে আপনার সংসার করি, আজ পর্যন্ত আপনি খানার দোষ ধরলেন না। আপনার সামনে যেটাই দেওয়া হয় ওইটা আল্লাহর শুকরিয়া আদায় করে খাওয়ার পরে দুই হাত তুলে আপনি দোয়া করেন, আল্লাহ এত কষ্ট করে আমার বিবি রুটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দেয়, আমার বিবি রে তুমি জান্নাত দিয়া দিও। আপনি শুধু নেতা হিসাবে ভালো না, আপনি স্বামী হিসাবেও ভালো। সুবহানাল্লাহ, কোন নিজের বিবি বলতেছে আপনি এমন একজন মানের স্বামী, এতদিন হলে সংসার করি কোনোদিন আপনি খানার দোষ ধরলেন না, বরং খাওয়ার পরে দোয়া করেন, আল্লাহ আমার বিবিরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ, যে বিবি এত কষ্ট করে আমারে পাক করে দেয়, আমরা কি কোনোদিন এরকম দোয়া করছি ভাই? হ্যাঁ, কি স্বামী হয়েছি আমরা, বাড়ির জায়গায় পাঁও তেল দে দে, স্বামীর পায়ের তলে বইয়ের বেহস্ত, বউ সমানে পাঁও তেল দে দে ফাটা পাঁত, ফজরের নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ আমি বেহস্ত চাই, বেহস্তের মধ্যে হুর চাই। বউ কই কেরে, পাঁও তেল দিয়ে দিলাম আমি আর হুর চাই? নামাজ শেষ হলে বলতেছে স্বামী হুর কি? কই হুর হলো সুন্দরী নারী, তোর মতন বেসাই জানা দুনা তো তোর পায়ে আমি ঠকছি, মরার পরে ঠকবার চাই না, এজন্য বেহস্ত চাই, আল্লাহ যেন বেহস্ত হুর দেয়। বউ কয়, আই রে ফাটা পাঁত তেল দে দে, তারপরে হুর চাই, বাহিরে যা দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীরে তুমি বেহেস্ত দিও না, কারণ ও বেহেস্ত পাইলে হুর নিয়ে পাগলা হবে, আমারে ভুলে যাবে, দরকার নাই, আমরা দুইজনে একসঙ্গে জাহান্নামে থাকবার চাই। স্বামী রাগ করে কয়, তুই যতই দোয়া কর দোয়া কবুল হবে না, বেহেস্তের চাবি আমার হাতত, কারণ আর সালাতু মেফতাহুল জান্না, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি, নামাজ পড়ছি চাবি আছে আমার কাছে, তুই যতই গড় দোয়া কর কাম হবে না। বউ দেখতেছে দোয়া দিয়ে যখন কাম হবে না তখন আমি কেন ওর ধান দাই? ও নামাজ পড়ে জোরে সরে গায়, আল্লাহ আল্লাহ তুমি আমারে বেহেস্ত দিও, আল্লাহ বেহেস্তের মধ্যে হুরা দিও। স্বামী কয় কে রে হুরা আবার কি? কয় সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি শীতের রাত্রে লেপো ছিড়ছো, আমার পাও ছিড়ছো, দুনার ঠকছি ঠকছি, মরার পর আর ঠকবার চাই না। আপনারা কোন স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না কমবে? ওমর ফারুকের বিবি, স্বামী গো কোনদিন আপনার দোষ ধরা দেখলাম না, আবার খাওয়ার পরে দুই হাত তুলে দোয়া করেন, আমার বিবিকে তুমি জান্নাত দিও। সেই স্বামীরে ছাড়া বিবি কোনোদিন খাইতে পারে না। আপনারটা না হয় আপনি টুপলা করে কারে যেন দিয়াইলেন, আমার খাদ্যটা আছে, আসেন আমরা দুইজন মিলে খাবার চাই। খুদের পেটে কি রাগ আছে ভাই? ওমর ফারুক বিবির দাওয়াত পাইয়া খুশি হয়ে যখন খাবার চাই, বিবির খাদ্যটা দুইজন মিলে খাইতে চাই, দোয়া দরুদ পড়ে রুটি ছিঁড়ে যখন মুখে দিতে যাবে, এমন সময় কে যেন বলতেছ, ওমর তোমারে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছ, যারে কারাগারে বন্দি করেছো তার বাড়ির খবর না নিয়া তুমি কেমনে খাও? কারণ সে যদি বাড়ির কর্তা হয় আর যদি ওই অভিভাবক কারাগারের মধ্যে বন্দি থাকে, তার অধীনস্থ বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা থর থর করে কাঁপতেছে, রুটির জায়গায় রুটি পড়ছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল। বিবি বলে, স্বামী গো এখন আপনি কেন কাঁদেন, কেন আপনার হাত কাঁপতেছে জানতে চাই। ওমর ফারুক বলে, বিবি রে যাকে কারাগারে বন্দি করছি তারে না হয় আমার খাদ্যটা দিলাম, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে কেমনে খাই? বিবি খাদ্যটা টোপলা বান্ধে স্বামীর হাতে দিয়া বলে, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। বউটা যদি ভালো না হয় নেতাগিরি করা কিন্তু খুব কঠিন। আমাকে নেতাগুলা চোর হওয়ার পিছনে কারণ বউ, প্রতি মাসে তিন ভরি সোনার মালা চাই, এখন ত্রাণের টিন চুরি করা ছাড়া বুদ্ধি আছে ভাই? হাই রে নেতার বউয়ের ফ্যাশন, বউ ভালো হওয়া লাগবে, জোরে কোন কি ভালো হওয়া লাগবে? এই জন্যই বলতেছে আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। টোপলা বান্ধে স্বামীর হাতে দিছে, চলে যান, আপনি চলে যান, যাকে কারাগারে বন্দি করছেন তার বাড়ি চলে যান, জোরে কোন সুবহানাল্লাহ। এত রাত্রে নেতাকে পাঠাই দিচ্ছে, চলে যান, আমাদের বউগুলো দিবে, আমি যতই হুজুর হই। রাত্রেবেলা যদি কারো বাড়ি যাওয়ার চাই, দরকার নাই, যাওয়ার সময় কার জানলার যে ভুলকি মারবেন, ওয়াজ তো ভালোই করেন, আপনি আমি চিনি না, মাঝে মধ্যে বিয়ে করবার চান, এরকম আছে না নাই? আপনারা তো গুরুদাসপুরের মানুষ, আমাকে হুজুর ভালোই জানতেছেন। আমি কদ্দুর হুজুর যদি জানবার চান, আমার এলাকার মাঝে মধ্যে খোঁজরা লাগি ভাই যান, যে আমাকে এলাকার তো পাগল করে দিছে ওয়াজ করে, আপনাকে এলাকার খবর কি? এই বড় চোর, এখন মোবাইলের যুগ হয়ে ভালোই হয়েছে, আপনাকে যাওয়া লাগে না, আমার খোঁজ খবরও নেওয়া লাগে না, এখান থেকে কল করেন আর তারিখ পান, ঠিক না? মাঝে মধ্যে চালাক হয়ে যাওয়া দরকার, ভ্যানত চড়ে না রিকশার চড়ে সব মানুষকে বলা দরকার, এবারে হুজুরের খবর কি জানার দরকার আছে না নাই? ওমর ফারুক গভীর রজনীতে চুপি চুপি যাকে বন্দি করেছেন তার বাড়ির দিকে রাস্তা নেই, দুনিয়ার কোন বডিগার্ড নাই, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জোরে কোন সুবহানাল্লাহ। কাদের টোপলা নিয়া বেদুইন সাহাবীর বাড়ি হলো পাহাড়ি এলাকায়, পাহাড়ের গুহার কাছে যাইয়া শুনতে পাই ছোট একটা বাচ্চা যেন কাঁদতেছে, বাবা বাবা বলে, কি বলে? ও বাবা, এত রাত হইয়া যায় তুমি কেন বাড়ি আসতেছো না? ওমর ফারুক চমকে গেল, নিশ্চয় যাকে বন্দি করেছি তার ছেলেই তো এমন করে কাঁদতেছে, কাছে যাইয়া দুই হাত বাড়াইয়া ডাকতেছে, আইরে বেটা আর কান্দিস না, আমি তোর বাবার দরদ নিয়া তোর সামনে দাঁড়িয়ে গেছি বাবা, আয় আয় আমার কোলে আয়। ছেলেটা আল্লাহর কোরআন থেকে বলতেছে, ওয়াকাজা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, এই নিশিরাতের পথিক, তোমার ভিতরে বুঝি আল্লাহর কোরআন নাই? সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক চমকে উঠছে, বেটা কয় কি রে? এ নিশিরাতের পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর তোমাদের দুই নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি হেসান করা, দয়া করা, ভক্তি করা। আমার বাবাই শুধু আমার বাবা, দুনিয়ার কেউ বাবার দরদ দিবার চাইলে আমি তারে বাবা স্বীকার করি না। তুমি যতই বাবা বাবা বলে হাত বাড়াইয়া দাও, আমার বাবা ছাড়া আমি বাপরে সালাম কালাম না দিলেও শ্বশুরে ঠিকই সালাম দেয়, আব্বা সালাম আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা কি ভদ্র, আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘোষ ঘোষ করা যায়, এরকম বেটা আছে না? বউয়ের বুদ্ধি শুনে ভিন্ন হয়ে যায়, বউ কইছে তোমার বুড়া বাপ খালি ফেস ফেসায়, আর তোমার বুড়ি মা খালি উকুন গেছে, আমার কলজা জ্বলে গেছে, আমি আর এই সংসারে থাকবো না। স্বামী বলতেছে, তুইও যা হামু তাইছ, আমরা ভিন্ন হয়ে যাই, বুড়া বাপ মারে সাইডে যুবক ছেলে বৌরনিয়া ভিন্ন হয়ে গেছে। আপনাদের এলাকায় বুঝি এমন নাই? হাজার হাজার আছে। এখন কতকগুলো বেটা দেখবেন মা বসে আছে মাটিত, এক কেজি মিষ্টি নিয়ে গুরুদাসপুর থেকে বাড়িতে যায়, মায়ের সামনে দিয়ে বইয়ের হাতত যা মিষ্টির প্যাকেট দেয়, মাও বসে আছে মায়ের সামনে দিয়ে যায় বইয়ের হাতত মিষ্টির প্যাকেট দেয়, বউ মিষ্টির প্যাকেট নিয়ে মনে মনে কয়, হাই রে বুড়ি, তোর বেটা যা কি কাম করলো, তোক দিল না আমাক দিল, মনে মনে এরকম কয় না? বউ কিন্তু খুশি হয়ে যায়, মাওক দিল না তে, বউটাও সেই রকম মিরিজের একটা মিষ্টির প্যাকেট নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাইছে। স্বামী বলতেছে, কে গো মিষ্টি ফ্রিজের মধ্যে ঢুকাইলে তার মানে? তোমার হুঁশ নাই, আগামীকাল আমার বাপ মা আসবে, তোমার হুঁশ নাই? স্বামী বলতেছে, খালি তোমার বাপ মা রে খাওয়াবা, আমার বাপ মাওক দিবা না, এতিম বইয়ের কাছে এতিম হয়ে গেছে, খালি তোমার বাপ মাওক খাওয়াবা, আমার বাপ মাওক দিবা না, ওর কান সারা জুতের বাড়ি, কে তোর বাপ মাওক তোর বউ দেওয়া লাগবে কেন, তুই দিবার পারিস না? এরকম বেটা আছে না নাই? বইয়ের কাছে এতিম হয়ে যায়, বইয়ের ভয়ে বাপরে মায়েরে কিছু করতেও পারে না। আপনাদের এলাকাত বুঝে এমন নাই? রে আল্লাহর বান্দারা, খেয়াল করতে হবে আমাদের জাতির পিতার কথা, কার কথা বলেন? ওয়াজ করতে আমি বলে থাকি ইব্রাহিম নবী, একবার ইসমাইল নবীর বাড়িতে বেড়াবার গেছে, দরজায় গিয়া জোরে সরে ডাকতেছে, বাবা ইসমাইল বাড়িতে আসো বাবা, ও বাবা ইসমাইল বাড়িতে আসো, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে ডাকে কে ডাকে, এমন করে কে ডাকে? ইব্রাহিম নবী চমকে গেলেন, আমার ছেলে থাকলে তো এমন করে বলতো না, এটা নিশ্চয় ইসমাইলের বউ হবে, কে হবে? কলিজার মধ্যে কষ্ট নিয়া ইব্রাহিম নবী ফিরে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা লোক দেখে চোখের পানি নিয়ে বলতেছেন, ভাইজান আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছ আমার ইসমাইলের বাড়ি, মনে বড় আশা নিয়ে বেটার দরজায় ছিলাম, বেটার নাম ধরে ডাকলাম কোনো সাড়া পাইলাম না, আমার বেটা বুঝি বাড়িত নাই, আমি চলে যাচ্ছি রে ভাই, তবে আমার বেটার যদি দেখা পাও তাহলে আমার ওসিয়ত হলো তারে তুমি বলবে তার বাপের হুকুম, সে যেন ঘরের চৌকাট পাল্টায়। কি পাল্টায়? এবলে ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী যখন আইছে লোকটা ডাক দিয়া বলে আপনার বাপ আইছিল, সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। লোকটা বলে কাঁদে কোনো লাভ নাই, আপনার বাবা যাওয়ার সময় আমারে ওসিয়ত করছে, আপনার বাবার হুকুম আপনার ঘরের চৌকাট আপনারে পাল্টাতে হবে। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী চমকে উঠছে, এইটা কোন চৌকাট? আমাদের মতন ছেলেরা হলে মনে করতাম বাপ যখন বাড়ির দরজা খোলা পায়নি হয়তো বাড়ির চারিধার ঘুরেছে, কোনো জানলার চৌকাট হয়তো ঘুনি ধরছে, হয়তো সেই চৌকাট পাল্টাবার কইছে, ঠিক কিনা বলেন? ইসমাইল নবী এমন একজন মহামানব, সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে বউরে ডাক দিছে, আয়। বউ কাছে আইছে, কি কও গো, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বউ কান্দার কয়, আমার তালাক দিলেন কেন? বলে তোরে ছাইড়া দিছি, বিকালে বিয়া করব, আমি যদি মরদ হই বউ বইরা গেলে বউ পাওয়া যায়, বউরে ছাইড়া দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলেও কোনোদিন পাওয়া যাবে না রে ভাই। আমাদের জাতির পিতার সুন্নাহ ফিলে এক দৌড়ে গিয়া হুজাইফার কোল থেকে কাইরা নিয়া মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, বাজান রে ঠাসিটা মারা এতই জোরে হয়েছে যে নিচের দাঁত দিয়া উপরের লব কাইটা দাঁত উপর দিকে বার হয়ে গেছে, দাঁতে কামড়ায় চিল্লায় কয় রে হুসাইন, ছোট্ট মানুষ বলে মুখে যা আসবি তাই বলবি না, ওই মহামানবের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলবে না। এত জোরে ঠাসি মারছে, নিজের সওয়ালের দিকে খেয়াল নাই, নবীর মহব্বত এখন সুবহানাল্লাহ। হুসাইন আলীর কে হয়, কে হয়? নবীর মহব্বতে মুখতে এত জোরে ঠাসি মারছে, এই বেদব কি বলতেছিস, এত জোরে ঠাসি মারছে নিচের দাঁত দিয়ে উপরে লব কাইটা দাঁত বার হয়ে গেছে। সবসময় তার মুখে হাত দিয়ে রাখা যায় না, হাকন টান দিছে, এমন সময় হুসাইন রক্ত মাখা মুখ নিয়ে বলতেছে, নবীর সাহাবীরা রে, আগে ছিলাম একজন সাহাবীর কোলে, এখন সরছি আমার বাবার কোলে, তোমরা শুনে নাও, ওই নানার চাইতে আমি হুসাইন অনেক বড়। অন্য কেউ যদি এমন করে বলতো এতক্ষণ তার অস্তিত্ব আমি রাখতাম না। উমর ফারুক খেপে গেছে, আল্লাহর নবী দুইখানা হাত বাড়ায় দিছে, আলী রে আমার কলিজার টুকরাকে আর তোমার কোলের এখন একটু ছাইড়া দাও। হযরত আলী হোসাইনকে ছাইড়া দিলে এক দৌড়ে নবীর কাছে আসতেছে, মাঝখানে সাহাবীরা রাস্তা করে দিছে, নবীর বুকে ঝাঁপ দিয়া নবীর গালে একটা চুমা দিয়া বলে, নানা রে আমি তোমারে ছাড়া বাঁচবো না, নানা ও নানা তোমার কাছে আসতে চাই, তোমার এক সাহাবি আমারে আটকায় দিছে, আমি রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, তোমার এক সাহাবি আমার নিষ্ঠুর বাবা আমার মুখে এত জোরে ঠাসি মারছে নানা, আমার মুখ গোটা রক্তে লাল হয়ে গেছে, এই কারণে আমি বলেছি নানার চাইতে অনেক বড়, তুমি কিছুই মনে করো না নানা, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী হোসেনের মুখের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, হোসাইন রে আমি তোর কথায় কিছু মনে করিনি ভাই, কিন্তু সাহাবীর আমাকে জীবনের চাইতেও ভালোবাসে, এই কারণেই তারা একটু খেপে গেছে, তুমি কেমনে বললে আমি নবীর চাইতে অনেক বড়। হোসাইন আল্লাহর নবীর গলা জাপটে ধরে বলে, নানা রে বুঝেছি তুমিও মন খারাপ করেছো, তবে শুনে নাও, তোমার নাতি ছোট হতে পারে, হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলতেছে, হোসেন এই তুই ছোট মানুষ, তুই আবার হিসাবের জানিস কি? হোসেন বলতেছে, নানা তোমার আর আমার মধ্যে কথা হয়, এই বেটা ওমর খালি মাথা মারতেছে, তার মানে? নবী বলতেছেন, এজলেস ইয়া ওমর, তুমি একটু বসো তো বাবা, আমি একটু হোসেনের হিসাব শুনবার চাই। হোসেন বলতেছে, আমার এক নম্বর হিসাব তোমার বাপ আর আমার বাপ, তোমার সাহাবিদেরকে বলো এই দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে কার বাপ বলো, কার বাপ? হোসেন বলতেছে, বলো। আল্লাহর নবী চোখের পানি বের করে বলতেছেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এ গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এ দুনিয়াতে 10 জন বেহেস্তের সুসংবাদ পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, নানা আমার দুই নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। তোমার সাহাবিদের বলো তো, না না, এই দুইজনের মধ্যে কার মা বড়? আল্লাহর নবী কান্দের কয়, আমার মা আমি না, জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি রাসূল কোনদিন দিতে পারবো না। হোসেনের মা ফাতিমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতিমা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা আমার তিন নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, বলো তো নানা, বলো তো এই দুইজনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক আর বসে থাকতে পারলেন না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, বাবা এতগুলো নবীর সাহাবী আমরা আছি রে, আজ পর্যন্ত এ হিসাব কেউ আমরা করে দেখি নাই। তুমি ছোট্ট মানুষ, এমন হিসাব আমার দিয়ে শোনাই সব। তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইন বলতেছে, নানার সাহাবিরা, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি বড় হই, আমার নানাকে তোমরা বলো তো কোন দিক দিয়ে আমার চাইতে বড়? নবী আমার হোসাইনকে দুই হাতে আসমানের দিকে উঠায় বললেন, এই সাহাবিরা এখন দেখো তো কে বড়, হোসাইন না আমি? সব সাহাবি বলতেছে, হুজুর আপনার মাথার উপরে তো হোসাইনের মাথা দেখা যায়। একটা সাহাবি বলতেছে, মাথা উপরে থাকলে কি হবে, পাও তো মাটির নাই। সেই সাহাবির নাম হলো হযরত আলী। জোরে কোন কি, সমস্ত সাহাবীরা বলতেছে মাথা আপনার মাথার উপরে দেখা যায়, সব সাহাবীর এক কথা, কিন্তু আলী বলতেছে মাথা উপরে থাকলে কি, পাও মাটির নাই। মাজান হযরত ওমর বলতেছে, ও ভাই আলী, তোমারে তো আমি চিনি রে ভাই, তোমার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সরদার হবে, এমন একজন তুমি পিতা। যত নবী দুনিয়াতে আইছে, আল্লাহর নবী বলেছেন কোন নবীর সন্তান জান্নাতি হতে পারে, তবে জান্নাতি যুবকদের সরদার হতে পারবে না। আর হযরত আলীর দুইটা বেটায় জান্নাতি যুবকদের সরদার হবে। নবী হিসাবে আমি নবী বহু দিক দিয়ে সম্মানিত হয়েছি, কিন্তু বাপের দিক দিয়ে হযরত আলী আমার চাইতে বেশি সম্মানিত হয়েছে। এ ভাই আলী, তোমারে আমি চিনি, কারণ আল্লাহর নবী বলেছেন আদম থেকে আমি পর্যন্ত যত নবী আইছে দুনিয়ায়, নবীর বইয়েরা জান্নাতি হবে, জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে দামি স্বামী। আলী বলতেছে, আমারে যদি এতই চিনেন তাহলে দরজাটা খুলে দিলি হয়, বেদিন সাহাবিকে নিয়ে আমি তার সন্তানের হাতে তুলে দিতে চাই। ওমর ফারুক বলে, না, এমন মারাত্মক তিনটা কথা বলেছে, আপনি যদি তার সাথে থাকেন আপনাকেও কারাগারের মধ্যে বন্দী করা হবে, কি করা হবে? আলী বলতেছে, ভাই ওমর, আপনি কি স্বৈরাচারই হবেন? ভাই যান, ওমর আর আলী এ মুহূর্তে যে অবস্থায় আছে মনে হয় দুইজনের মধ্যে লাগবে লাগবে ভাব। জোরে গান ঠিক কিনা, আমি কোরআন দিয়া দুইজনকে মীমাংসা করে একই প্ল্যাটফর্মে আনতে চাই, এবং আমরা সবাই এক দল হয়ে এই মাহফিল থেকে বিদায় নিবার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি বাকি ওয়াজ শুনবার চান না? আমাকে অবশ্য বলছে, হুজুর কিছু রুই কাতলা আছে, সুচরা মুচরা সব শেষ, এখানে এখন এটা বন্ধ করে দেন, কিছু আদায় করা লাগবে মাদ্রাসার জন্য। মারান মোতাবেক সে বলেছে। ওমর ফারুক বলতেছে, ভাই আলী, আমি শুধু শাব্দিক অর্থ বিচার করেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই, এই কারণেই তো তাকে পাগল বানায় কারাগারের মধ্যে রাখছি। কিন্তু লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। আলী বলতেছে, ভাই ওমর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? জাত সাকারাতুল মাউতু হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে কেউ মৃত্যুকে পছন্দ করে না। লোকটা এই কারণেই বলেছে আমি হককে পছন্দ করি না, অর্থাৎ মৃত্যুকে আমি পছন্দ করি না।
হযরত ওমর বলতেছে আলী রে, আমি শুধু শাব্দিক অর্থ করেছি, আমি তোর ভিতরে ঢুকে দেখি নাই, যার কারণে তাকে পাগল বানাই আমি বন্দি করেছি ভাই। লোকটা যে কইল সাধু মালাম আরম, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছে শুধু ওই লোকটাই কেন, আপনিও বলেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমরা কেউ আল্লাহরে দেখি না। তারপরে সব মুসলমান আল্লাহর সাক্ষী দেই জোরে কোন ঠিক কি না। হযরত ওমর এক দৌড়ে কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে জাপটে ধরে বললেন, ও বেদুইন সাহাবী ভাই, তোমার কথার শুধু বাহির দেখছি, ভিতরে আমরা ঢুকে দেখি নাই। আজকে আলীর দ্বারা আমরা ভিতরে ঢোকার দরজা পাইলাম। আমি আপনাদের বলতে চাই, এই কোরআন শরীফকে শুধু বাহির থেকে দেখার কোনো বুদ্ধি নাই। এই কোরআনকে যদি দেখতে চাই তাহলে কোরআনের ভিতরে না আসলে আসল কোরআনকে কোনো দিন দেখা যাবে না, জোরে কোন ঠিক কি না। ঘরের দরজায় দাঁড়ায়া কেউ যদি বলে আমি গোটা ঘর দেখলাম, ও যেমন ভুল করেছে দূর থেকে কোরআনকে দেখে। যদি বলে আমি কোরআন পাইলাম, আমি কোরআনের পক্ষে হয়ে গেলাম, ও তেমনি ভুল করেছে ভাই। ঘরের ভিতরে ঢুকে যেমন ঘরের সব কিছু দেখে ঘর বিষয়ে জ্ঞান অর্জন হয়, আল্লাহর কোরআনকে তেমন হাতে নিয়া কোরআনের আয়াতে আয়াতে কোরআনের পরতে পরতে নূর দিয়া নিজের জীবনকে হেদায়েতের জীবন বানায়া জান্নাতের মালিক হইয়া দুনিয়া ছাড়া যায়, জোরে কোন ঠিক কি না। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তাওফিক দান করে। সবাই কোন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। একজন 50 আর একজন 10 আর একজন আল্লাহর বান্দা একটা লিচুর চারা দিছে। হ্যাঁ, লিচুর চারা। আপনাকে এলাকা তো লিচুর আবাদ হয়, কি 100 লিচু দেওয়া যায় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ। এক লেখতেছে আর একটা 2000 কে দিল ভাই, লগদে লগদে মোহাম্মদ আলী ভাই জান আমার, আর 3000 টাকা সে ভাই 5000 পুরা দিলে তো ভালো হয়। কয়েকজন 5000 দিল ভাই, কি 5-এর মধ্যে থাকার পারে না। নগদই 2000 টাকা, বাকি 1000 আমরা এমনি দেয়ছো মাশাআল্লাহ। 2000 টাকা বাকি 1000, সর্বমোট 3000 টাকা মোহাম্মদ আলী আল্লাহর নবীর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন, জোরে কর আল্লাহুম্মা আমিন। একটু জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। ওই 1000 নগদ হলো মাশাআল্লাহ। গুনতে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے اللہ تعالی এত রাত পর্যন্ত আপনার পাগল বান্দা বান্দীরা এই জান্নাতের বাগান থেকে আমি গুনাহগারের সঙ্গে আপনার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। যে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, মাঝে মাঝে দোয়া দরুদ পাঠ করা হয়েছে, আল্লাহ এর জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করেন, মদিনা কত সুন্দর নাম মদিনা, এ মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ মুখটা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মদিনায় যাওয়ার ক্ষমতা আমাদের হবে কি হবে না, ওই মদিনার মানুষটির মহব্বত কলিজার মধ্যে নিয়া কোনো একদিন স্বপ্নের ঘরে চাঁদ মুখখানা দেখার নসিব আমাদের দান করে দাও আল্লাহ। এই আল্লাহ তাআলা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না, মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনার মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম,
এ মদিনা, মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলি কোনা হইতাম। কানতে কানতে যখন বেহুশ হইয়া যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পাই নবিয়ার ওজার ভিতরে নাই ইমাম মালিকের শিওরের পাশে বসা। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বলে, আব্দুল মালিক, এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না, নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার উম্মতেরা, আমি নবীকে কলিজার মধ্যে যদি জায়গা দেই, আমার সুন্নাত আর আদর্শ যদি মেনে চলে, আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা, মদিনায় শুধু রাসূল নাই গো, আমাদের পথে যেন চলতে পারি সে তৌফিক আমাদের দান করে দাও। তামাম আম্বিয়াই কেরাম, সাহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুরগানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা যাদের বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ, দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব কোনোদিন দেয় না। বাপ মা যতদিন জীবিত থাকে, সন্তানগুলো বাপ মারে পুরাপুরি চিনতে পারে না। বাপ মা যখন মারা যায়, তখনই বুঝতে পারে বাপ মার মতন আপন জন আর কেউ নাই। ও দরদি আল্লাহ, আমাদের ভিতরে যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা দান করেছে নবীর ঘর মাদ্রাসায়, সকলের দানকে কবুল করে দানবীরের খাতায় নামটা লিখে কাল হাসরের কঠিন মুসিবত ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়া দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, আল্লাহ পর্দা নিশে আবেদা সালেহা কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিয়া দিও আল্লাহ। এই মাহফিলে যত বান্দা তোমার হাত তুলেছে, কার মনের কি কামনা কার মনের কি বাসনা সবই তুমি জানো, আমি গুনাগার কিছুই জানি না। যার দোকান হাত পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। ও দরদি আল্লাহ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই জীবনে, দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব বাবা। আরে আমরা কেউ দুনিয়াতে থাকব না, একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি আমাদের দেহে ঢালবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে আমাদের রেখে আসবে আল্লাহ। আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ, যে মাসে আমাদের মরণ হবে মাসটা যেন রমজান মাস হয়, রোজা থাক অবস্থা ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন, গোটা বিশ্বের তামাম মুসলমানের প্রতি রহম করেন, আমাদের বাংলাদেশের প্রতি রহম করেন, অত্র এলাকার প্রতি রহম করেন, এই মাদ্রাসার মহতামিম হুজুর সহ যত উস্তাদ তালেবে ইলম যারা কোরআন পড়তেছে হাদিস পড়তেছে আর যারা পড়াইতেছে, তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য হেদায়েতের খুঁটি হিসাবে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার এই নবীর ঘরকে যারা মহব্বত করে, যারা মহব্বত করে ছেলে দিয়া মাদ্রাসাকে জারি রাখছে চালু রাখছে, তাদের সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করে না আল্লাহ। কবিরা সগিরা জাহিরে বাতুনি গুনাহ মাফ করে দাও, মরণ বেলায় আমাদের মুখের মধ্যে তুমি জারি রেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
শরীফ শরীফ, এই শরীফ, ফ্যানটা নিও, ফ্যান ফ্যান।